বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 15 ডিসেম্বর, 30 অগ্রহায়ণ এবং ফার্সি 24 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের সরকার 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবের সরকার 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে পাশ্চাত্যের দ্বিমুখী নীতির কড়া সমালোচনা করেছে ইরান। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রৌশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকা জাতিসংঘকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে, বুধবারের ভোটাভুটির প্রতিক্রিয়ায় বলেছে ইরান। ইরানের জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার দায়ে গ্রেপ্তার হতে পারেন ইরাকি সাবেক প্রধানমন্ত্রী মুস্তাফা কাজেমি। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন আবার নাকচ, জামিন পেলে মামলার তদন্ত বিঘ্নিত হওয়ার শঙ্কা। এবং ভারতের বিহারে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43-এ, নতুন করে মারা গেছে আরও 10 জন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। মার্কিন নেতৃত্বাধীন একটি প্রস্তাবের মাধ্যমে জাতিসংঘের নারী বিষয়ক একটি সংস্থা থেকে ইরানের সদস্যপদ বাতিলের ঘটনাকে বেআইনি বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই প্রস্তাব পাশের মাধ্যমে জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করা হয়েছে। 54 সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল বা ইকোসগ মঙ্গলবার আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব পাশ করে ওই কাউন্সিলে ইরানের সদস্যপদ বাতিল করে দেয়। এ সংক্রান্ত ভোটাভুটিতে 29টি দেশ হাঁ ভোট এবং 8টি দেশ না ভোট দেয়, আর 16টি দেশ ভোটদানে বিরত থাকে। ইরান 2022 থেকে 2026 সাল পর্যন্ত মেয়াদে ওই কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিল। প্রস্তাবটি পাশের ফলে ইরান বাকি মেয়াদে আর এর সদস্য থাকতে পারবে না। ইরানে নারী অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করে প্রস্তাবটি উত্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন, আমেরিকা সব রকম প্রচেষ্টা চালিয়েও প্রস্তাবটিকে সর্বসম্মতিক্রমে পাশ করাতে পারেনি। এছাড়া এটি জাতিসংঘ ঘোষণার পরিপন্থী এবং আমেরিকা এই পদক্ষেপের মাধ্যমে জাতিসংঘে একটি খারাপ নজির সৃষ্টি করল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, শত্রুরা ইরানের উপর আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করছে, কিন্তু তাদের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। তিনি আজ কোম শহরে এক অনুষ্ঠানে আরও বলেন, ইসলামী বিপ্লবের দর্শন শত্রুদের পছন্দনীয় নয়। নিষেধাজ্ঞা হল সবচেয়ে ধ্বংসাত্মক কৌশল যা কয়েকটি দেশ ঐক্যবদ্ধভাবে একটি জাতির বিরুদ্ধে প্রয়োগ করতে পারে। এই ধ্বংসাত্মক নিষেধাজ্ঞাও ইরানের বিরুদ্ধে কাজে আসেনি, শত্রুরা এর মাধ্যমেও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি। আইআরজিসির কমান্ডার বলেন, নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেওয়ার সক্ষমতা একটি জাতীয় গৌরব। ইরান নিজেদের প্রয়োজনীয়তা দেশের ভেতরেই মেটাচ্ছে। ইরানের বিরুদ্ধে ব্যর্থতার কারণে শত্রুরা ক্ষিপ্ত হয়েছে বলে তিনি জানান। সালামি বলেন, শত্রুরা সব পথেই চেষ্টা চালিয়েছে কিন্তু ফল পায়নি। তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তাকফিরি সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে, মনস্তাত্ত্বিক লড়াই চালাচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে একঘরে করার চেষ্টা চালাচ্ছে। এত সব চেষ্টা চালিয়েও শত্রুরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ইরানি জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যায় সহযোগিতা করার অপরাধে তৎকালীন ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজিমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। ইরাকের সিনিয়র সংসদ সদস্য ফাজিল জারি জাউই এ তথ্য জানিয়েছেন। তিনি বার্তা সংস্থা শাফাককে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, কাজিমি বর্তমানে বাগদাদের গ্রিন জোন এলাকায় মার্কিন নিরাপত্তায় বসবাস করছেন। জারি জাউই বলেন, ইরাক ও ইরানের দুজন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করার ঘটনায় সহযোগিতা করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কাজিমিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি এবং ইরাকের হাশদারশাবি বাহিনীর কমান্ডার আবু মাহদি আল মুহান্দিস সহ অন্তত 10 জন শহীদ হন। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তৎকালীন ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজিমি সহ দুই দেশের আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে আসামি করে গত 27 নভেম্বর বাগদাদের ফেডারেল আপিল আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যদি ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে তাহলে সেগুলো রুশ সেনাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল ওয়াশিংটনের বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পেট্রিয়ট অবশ্যই রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হবে, তবে তিনি গণমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে বিষয়ে তেমন কিছু বলতে চান না। পেসকভ বলেন, মার্কিন সরকারের সিদ্ধান্তের বিষয়টি এখনও নিশ্চিত নয়। এর আগে মঙ্গলবার গণমাধ্যম খবর দিয়েছিল যে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করছে। এই ক্ষেপণাস্ত্র হাতে পাওয়ার ব্যাপারে গত কয়েক মাস ধরে ওয়াশিংটনকে অনুরোধ করে আসছিল ইউক্রেন। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের বুয়েটের শিক্ষার্থী ফারদিন নূর পরশকে খুন করা হয়নি, বরং তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আজ দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। ঢাকা থেকে আরও বলছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
বুয়েটের শিক্ষার্থী ফারদিন নূর পরশকে খুন করা হয়নি, বরং তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ডিবি কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান ডিবি প্রধান হারুনুর রশিদ।
ডাক্তারের যে সুরথা রিপোর্ট, সেখানেও কিন্তু তার গায়ে কোথাও কোনো চিহ্ন নেই এবং সে তার বুতমের মধ্যে বুতমের শিরা নেই, দস্তাদস্তির চিহ্ন নেই এবং সেখান থেকে যে মাস ইয়ে থেকে যে লাভ দিয়ে পড়েছেন সেটাও আপনারা সিসিটিভিতে দেখেছেন।
তবে পুলিশের তদন্তকে প্রত্যাখ্যান করে ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন দাবি করেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর এখন আত্মহত্যা নাটক সাজানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আমার ছেলে তো আত্মহত্যা করে নাই, তাকে খুন করে আজ।
এদিকে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনা তদন্তে মহানগর গোয়েন্দা পুলিশের প্রচেষ্টায় সন্তুষ্ট হলেও এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনও নিশ্চিত নন তার সহপাঠীরা। বৃহস্পতিবার সকালে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আসেন বুয়েটের 40 জনের মতো শিক্ষার্থী। প্রায় 3 ঘন্টা ডিবি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এসব শিক্ষার্থীরা।
আপনার ওই ব্রিজে যে পারে নামায় দেওয়া হয়েছে, ওখান থেকে সে যে ব্যাক করছে মাঝখানে, এই জায়গাটায় আসলে তার সাথে কে ছিল বা সে একদম একা ছিল কিনা এটার কোনো সরাসরি, হ্যাঁ এটার এটার সরাসরি কিছু নেই। এবং লেগুনা ড্রাইভার নাকি বলছে যে দুইজনকে নামানো হয়েছিল, তো ওর সাথে আরেকজন নামছে, কে নামছে এই ব্যাপারটা।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন ফের নাকচ করেছেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের জামিন নামঞ্জুর করেন। এ নিয়ে তৃতীয়বার তাদের জামিন নামঞ্জুর করা হল। গত বুধবার মির্জা ফখরুল ও মির্জা আব্বাস জামিনের আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী জামিন আবেদনের উপর শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছিলেন। আদালতের জামিন শুনানিতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিনের পক্ষে যুক্তি তুলে ধরে তাদের আইনজীবীরা বলেন, রাজধানীর পল্টন থানার যে মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলার এজাহারে তাদের কারো নাম নেই। দুজনই বয়স্ক ও অসুস্থ, জামিনে মুক্তি পেলে তারা জামিনের শর্ত ভঙ্গ করবেন না। তাছাড়া এই মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ ও আব্দুল কাদের ভূঁইয়া এজাহারভুক্ত আসামি হওয়ার পরেও আদালত জামিন দিয়েছেন। তাই যে কোনো বিবেচনায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে জামিন দিতে পারেন বলে আবেদন করেন তিনি। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিএনপির দুই জ্যেষ্ঠ নেতার জামিনের বিরোধিতা করে বলেছে, আসামিরা জামিন পেলে মামলার তদন্ত বিঘ্নিত হবে। ভারতের বিহার রাজ্যের ছাপড়া জেলায় বিষাক্ত মদ পান করে পর্যন্ত 43 জন মারা গেছে। আজ নতুন করে 10 জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিহার রাজ্যের ছাপড়া জেলায় বিষ মদ পান করে এ পর্যন্ত 43 জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার নতুন করে 10 জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা 43-এ পৌঁছেছে। আজ ওই ইস্যুতে সংসদে এবং রাজ্য বিধানসভায় বিরোধীরা সোচ্চার হন। আজ বিহার বিধানসভায় এই নিয়ে তুমুল হট্টগোল হয় এবং বিজেপি বিধায়করা ওএলএনএমে বিক্ষোভ প্রদর্শন করেন। বিধানসভার স্পিকার অবধ বিহারী চৌধুরী বিরোধী দলীয় নেতা বিজয় সিনহাকে বলেন, তিনি তার সহকর্মীদের আসনে না নেওয়া পর্যন্ত তাকে কথা বলার সুযোগ দেওয়া হবে না। এ সময় উভয়ের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। স্পিকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। এরপর তারা বিধানসভার বাইরে ধর্নায় বসে মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতিশ কুমারের বিরুদ্ধে স্লোগান দেন। এ প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, তিনি বলেন যে মদ পান করবে সে তো মরবেই, এর উদাহরণ তো সামনেই আছে। মদ পান করলে তো মরতে হবে, এটাই তো ঘটনা। বিহারে বিষমদের কারণে মৃত্যুর বিষয়ে সংসদের উচ্চকক্ষ, রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় বিজেপি এমপিরা আজ তোলপাড় সৃষ্টি করেন। বিজেপি এমপিরা বিহারের নীতিশ সরকারের সমালোচনা করে বলেন, বিহার সরকার গণহত্যা চালাচ্ছে। বিজেপি এমপি সঞ্জয় জয়সওয়াল বলেন, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলছেন যে মদ পান করবে সে মারা যাবে, কিন্তু যারা মদ বিক্রি করে তাদের উনি টিকিট দেন। তিনি বলেন, এই মৃত্যুর জন্য নীতিশ কুমার সরকার দায়ী। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব সংবাদে। চীন বলেছে 2015 সালে ইরান ও 6 জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতা হয়েছিল তাকে পুনরুজ্জীবিত করার ব্যাপারে বেজিং এখনও আশাবাদী। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর 2018 সালে ওই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে অচল অবস্থা থাকলেও এ আলোচনা করা দরকার এবং ইরানের সদিচ্ছার জবাবে আমেরিকার ইতিবাচক সাড়া দেওয়া উচিত। গতকাল রাজধানী বেজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা আগের চেয়ে জটিলতার মুখে পড়েছে, তবে এখন এটি বাঁচিয়ে রাখার আশা আছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার মধ্যে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার হচ্ছে। দুই দেশ গত কয়েক বছরে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়িয়েছে, যা পশ্চিমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মস্কো থেকে ইরানের প্রেস টিভির সাংবাদিক মেরিনা কর্তনুবা জানিয়েছেন, গত কয়েক বছরে ইরান ও রাশিয়া ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সামরিক ক্ষেত্র পর্যন্ত তাদের সহযোগিতা বিস্তৃত করেছে। বিষয়টি রাশিয়ার রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত পরিষ্কার করেছেন। বলা হচ্ছে, রাশিয়া এবং ইরানের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা জোরদার হওয়ার প্রেক্ষাপটে তেহরান ও মস্কো সম্ভাব্য সব ক্ষেত্রে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে। ইয়েমেন অভিমুখী জ্বালানি তেল বাকি আরও দুটি জাহাজ আটক করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। জাহাজ দুটি ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় কৌশলগত হুদাইদা সমুদ্র বন্দরে যাচ্ছিল। জ্বালানি বাকি জাহাজ আটকের এই ঘটনাকে ইয়েমেন দেশের জনগণের বিরুদ্ধে রিয়াদের জলদস্যুতা বলে মন্তব্য করেছে। ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানির মুখপাত্র ইসাম আল মুতাওয়াক্কেল গতকাল ঘোষণা করেছেন যে জ্বালানি তেল বাকি জাহাজ কসমোগ্রাফ এবং ডেটোনাকে আটক করেছে সৌদি জোট। এই দুটি জাহাজ কয়েক হাজার টন ডিজেল বহন করছিল। মুতাওয়াক্কেল বলেন, জাহাজ দুটি ইয়েমেনের বন্দরে ভেড়ার জন্য জাতিসংঘের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েছিল এবং দুটি জাহাজেই মানবিক পণ্য বহন করা হচ্ছিল। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদী ইরানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে পাশ্চাত্যের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইরানে সরকার বিরোধী গোলযোগ ও নৈরাজ্য শুরু হওয়ার পর গত আড়াই মাস ধরে পশ্চিমা দেশগুলো দাঙ্গাকারীদের প্রতি সমর্থন দিয়ে আসছে এবং তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ বলে দাবি করছে। ইরানের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদী ইরানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে পাশ্চাত্যের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করে বলেছেন, ওই দেশগুলো ইরানে গোলযোগ সৃষ্টিকারীদের সমর্থক বলে মনে করছে, অথচ তারাই নিজ দেশে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ সমাবেশও সহ্য করতে পারে না এবং নির্মমভাবে তা দমন করে। পর্যবেক্ষকরা বলছেন, গত কয়েক দশকের অভিজ্ঞতায় দেখা গেছে পাশ্চাত্যের দেশগুলো নিজেদেরকে মানবাধিকারের রক্ষক দাবি করলেও তারা এটাকে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার করে। অথচ এই দেশগুলোর সরকার দেশের ভেতরে ও বাইরে নজিরবিহীনভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। আমেরিকা, ইতালি, ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোতে সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ হয়েছে, কিন্তু বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কঠোর দমন অভিযান ও জুলুম নির্যাতনের শিকার হয়েছে। উদাহরণস্বরূপ, আমেরিকায় সম্প্রতি কৃষ্ণাঙ্গদের উপর পুলিশি ও বিচারিক নির্যাতন এবং অশ্বেতাঙ্গ ও সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ বিক্ষোভ দমনের কথা উল্লেখ করা যায়। আমেরিকার পুলিশের আচরণ পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পুলিশ চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 722 ব্যক্তিকে হত্যা করেছে। এদিকে ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, ইউরোপীয় পরিষদের মানবাধিকার বিষয়ক কমিশনার ড্যানিয়া মিয়াতোভিজ সাম্প্রতিক এক রিপোর্টে বলেছেন, ব্রিটিশ সরকার মানবাধিকারের নীতিমালা উপেক্ষা করায় সেদেশের মানুষের অধিকার পদদলিত হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, গত এপ্রিলে পুলিশের বিশেষ ক্ষমতা আইন পাশ হওয়ায় তা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির অধিকারকে কেড়ে নেবে। অন্যদিকে ফ্রান্সের পুলিশও বহুবার জ্বালানি ও জরুরি পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বেতন বৃদ্ধির দাবিতে জনগণের বিক্ষোভ কঠোরভাবে দমন করেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে এখনও দলটির দুই নেতা রোশন এরশাদ এবং জি এম কাদের মধ্যে টানাপোড়েন চলছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুর পরে দলের নেতৃত্ব নিয়ে যে টানাপোড়েনের শুরু হয়েছিল তা এখনও মেটেনি পুরোপুরি। ভাবি রওশন এরশাদ আর দেবর জি এম কাদেরের মধ্যে রাজনৈতিক সম্পর্কের দ্বন্দ্ব চলছিল ঢিমে তালেই। তবে প্রায় পাঁচ মাসের চিকিৎসা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তার দেশে ফিরে আসাকে কেন্দ্র করে ফের চাঙ্গা হয়েছেন তার অনুসারীরা। এমনকি চেয়ারম্যান জি এম কাদের পন্থী প্রভাবশালী কয়েকজন নেতাও অবস্থান পরিবর্তন করে ভিড়েছেন রওশন এরশাদের ছায়াতলে। অনুসারীদের হঠাৎ বাকবদলে জাতীয় পার্টিতে জি এম কাদের অবস্থান কিছুটা হলেও দুর্বল হয়েছে বলে মনে করছেন দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। এছাড়া হাইকোর্টে মামলা নিয়েও জটিলতায় আছেন তিনি। ফলে ওই শীর্ষ নেতাদের ধারণা রওশন এরশাদের সঙ্গে সমঝোতায় যাওয়ার পথেই হাঁটবেন জি এম কাদের। একইভাবে দেশে ফেরার পর রওশন এরশাদের বক্তব্যও ছিল নরম সুর। তারা উভয়ই চাচ্ছিলেন একসঙ্গে বসে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি দূর করবেন। এমন পরিস্থিতিতে 13 ডিসেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। এ বৈঠকের ফলে তাদের মধ্যকার দূরত্ব কমে আসবে বলেই মনে করছেন দলটির বিভিন্ন স্তরের নেতারা। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান রেডিও তেহরানকে বলেছেন এটা নিশ্চয়ই দলের রাজনীতির জন্য আশীর্বাদ।
বসলে তো অনেক আলোচনা হয়, সেই আলোচনা যা ওনাদের মধ্যেই আছে সেই আলোচনার সুবাতাস মানুষ দেখতে পাবে। হয়তো বা দেশের ক্লান্তিকালীন দেশের বর্তমান পরিবেশ সবকিছু নিয়ে তো বিরোধী এবং সরকারের আলোচনা হয়।
জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশিদ মনে করেন এ বৈঠকে রাজনীতির মাঠে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা উপনেতা বৈঠক বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত এবং মাইলফলক হিসাবে এই জাতির কাছে উপস্থাপিত হয়েছে। রাজনৈতিক বিষয়তে কিছু গোপন কিছু থাকে, সেটা আপনারা নিশ্চয়ই পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন।
আর দলটির কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা রেডিও তেহরানকে বলেছেন জাতীয় পার্টি অতীতের সব বিভেদ ভুলে এক ও অভিন্ন লক্ষ্যে আগামী দিনে এগিয়ে যাবে, দেশের মানুষের জন্য তারা কাজ করবে।
আমি মনে করি এটা রাজনৈতিক কেমিস্ট্রি হিসেবেই আমি নিজেকে আমি এটাকে গণ্য করি।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রং ধনু।
রং ধনু রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর যে প্রান্তে বসেই এ আসর শুনছ, সবার প্রতি রইল রংধনুর সাত রং শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্বীকার করবে যে কখনো কখনো কোনো কাজ করবো করবো বলে আর করা হয়ে ওঠে না, এভাবেই দিনের পর দিন অনেক কাজ জমে যায়, এর নামই অলসতা।
অলসতা মানে কর্ম বিমুখতা। নিষ্ক্রিয় অথবা কর্ম বিমুখ কিংবা উদ্যমহীন ব্যক্তিকে অলস বলা হয়। আলসেমি নিজের ও সমাজের অবক্ষয় ডেকে আনে। অলসতা একটি জাতির উন্নতির পথে হুমকি স্বরূপ। অলসতা মানুষের শিরাগুলো এমনভাবে খেয়ে নেয় যেভাবে লোহাকে মরিচা খেয়ে নেয়।
বন্ধুরা, অলসতা নিয়ে আজকের আসরে কয়েকটি মজার গল্প শোনাবো, এরপর থাকবে অলসতা দূর করার কয়েকটি টিপস, আর সবশেষে থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
এক কৃষকের দুই ছেলে, ছেলে দুটি যেমন অলস, হাবা ও অকম্মাধারী ছিল। কৃষক বড় ছেলেকে কোনো কাজের হুকুম দিলে সে বলে, আমি পারব না, ছোটকে দেখিয়ে বলতো ওকে বলো। ছোট ছেলেকে বললে সেও বলতো, আমি পারব না, বড়কে দেখিয়ে দিত।
ছেলেদের আলসেমি দেখে ত্যক্ত বিরক্ত হয়ে কৃষক বলল, ঠিক আছে, আমি যে কাজ করতে বলবো তোরা দুজনাই মিলে তাই করবি।
সেই থেকে কৃষক যে কাজ করতে বলে দুই ছেলেই মিলে তা করে, মাঝে মধ্যে উল্টাপাল্টা কাজও করে। কৃষক অবশ্য সেজন্য বিশেষ কিছু বলে না, কারণ সে জানে ওরা দুটোই হাবা গোছের।
একদিন কৃষক বাজার থেকে একটি সুই আনতে বলল। দুই ছেলেই বাজারে গিয়ে একটি সুই কিনল। এখন এই সুই কে বহন করে নেবে তা নিয়ে ওরা ভীষণ তর্কাতর্কি শুরু করে দিল। বড়জন বলল, ছোটকে তুই নে। ছোট বলে, আমি কেন নেব, তুই নে।
অবশেষে স্থির করল সুইটি দুজনেই বহন করে নেবে। কিন্তু এতটুকু সুই দুজনে কিভাবে বয়ে নেবে তা ভেবে ভেবে দুজনেই ভারী মুশকিলে পড়ে গেল।
এদিকে এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে ওদের তর্কাতর্কি শুনে কাছে এসে ব্যাপার কি জানতে চাইলেন। সব শুনে ভদ্রলোকটি বললেন, হে আর এমন কঠিন ব্যাপার কি, তোমরা আমার সঙ্গে চলো, এক্ষুনি এর সমাধান করে দিচ্ছি।
ভদ্রলোকটি ছিলেন খুবই চালাক চতুর। অচিরেই তিনি বুঝতে পারলেন ওরা দুজনেই হাবা ও বেকুব। তিনি মনে মনে হাসতে হাসতে ওদের দুজনকে তার বাড়ি নিয়ে এলেন।
তার বাড়িটি বাজারের কাছাকাছি ছিল। ভদ্রলোক তার বাড়ি এনে একটি কুড়াল ওদের হাতে দিয়ে বড় সড় মোটা ও লম্বা একটি কলা গাছ কাটতে বললেন।
ওরা কয়েকটি কোপ দিয়ে অত বড় মোটা ও লম্বা কলা গাছটি কেটে ফেলল। অবশ্য কলা গাছটি গোড়া থেকেই কেটেছিল। ভদ্রলোক তখন সুইটি কলা গাছটির ঠিক মাঝখানে গেঁথে ওদের বললেন, যাও এবার গাছটি দুজনে কাঁধে করে নিয়ে যাও, তাতে তোমাদের দুজনারই সুইটি নেওয়া হবে।
অতঃপর ওরা দুজনে তখন কলা গাছটি কাঁধে করে অনেক কষ্টে হাঁপাতে হাঁপাতে বাড়ি নিয়ে এলো। ঘামে ওদের শরীর জর্জরিত এবং ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল। কলা গাছটি বাড়ির উঠোনে ধপাস করে ফেলে দিয়ে ওরা উঠোনেই বসে পড়ল।
কৃষকের অবস্থা দেখে ভারী অবাক হয়ে ওদের বলল, হে কি কাণ্ড, তোরা এই কলা গাছটি কোথা থেকে নিয়ে এলি, তোদের কে বলেছে কলা গাছ আনতে?
ওরা বলল, সাধে কি আর কলা গাছ এনেছি, দেখো ওই গাছের মাঝামাঝি সুইটা গাঁথা রয়েছে, এক ভদ্রলোক আমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন,
নতুবা আমরা তো ভেবেই পাচ্ছিলাম না কেমন করে কি করে এমন ছোট্ট সুই দুজনে বয়ে নিয়ে যাব।
কৃষক তখন কলা গাছ থেকে সুইটি বের করে এনে ওদের বলল, ওরে আহাম্মকের দল, তোরা কবে মানুষ হবি আর কবে তোদের বুদ্ধি শুদ্ধি হবে।
এ অবস্থায় বাড়ির কিছু লোক এসে ঘটনা শুনে কৃষককে বলল, তোমার এ ছেলে দুটি চিরকালই এমন হাবা ও ব্যাকেল থাকবে, ওদের কোনো দিনই আর জ্ঞান বুদ্ধি হবে না।
অলসত্ব নিয়ে দ্বিতীয় গল্পটি। এক দেশে দিন দিন অলসের সংখ্যা বাড়তে থাকলো, কেউ কাজই করতে চায় না, শুধু বসে বসে খাওয়ার চিন্তা। সে দেশের রাজা এ নিয়ে মহা চিন্তায় পড়ে গেল। এভাবে চলতে থাকলে দেশ তো রসাতলে যাবে, কিছু তো একটা করতে হবে।
ভাবতে ভাবতে হঠাৎ করে রাজার মাথায় একটা বুদ্ধি এলো। রাজা তাড়াতাড়ি মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী আসলে রাজা বললেন, মন্ত্রী মশাই, আপনি সারা দেশে ঢোল পিটিয়ে দিন, রাজা দেশের যত অলস আছে সবাইকে বসিয়ে বসিয়ে খাওয়াবে, তিন দিন পর সকলকে রাজদরবারে নিমন্ত্রণ করুন।
মন্ত্রী রাজার নির্দেশ মতো সারা দেশে ঢোল পিটিয়ে দিল। এই খবর শুনে সব অলস নির্দিষ্ট দিনে রাজদরবারে হাজির হল। রাজা বললেন, তোমরা সবাই যে অলস আমি তা কিভাবে বুঝবো, এই জন্য তোমাদের একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় যে ফেল করবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। সবাই এ শর্তে রাজি হলো।
রাজা মন্ত্রীকে ডেকে বললেন, এদের সবাইকে একটা ঘরে নিয়ে যাও। মন্ত্রী সবাইকে নিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিল। তারপর রাজার নির্দেশ মতো ঘরের সমস্ত দরজা জানালা বাইরে থেকে বন্ধ করে দেয়া হলো। আস্তে আস্তে আগুন বাড়তে লাগলো। ভেতরে অলসেরা যে যার মতো শুয়ে বসে থাকলো।
এক সময় সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ল, ছাদের কাঠ ভেঙে পড়ল। তখন অলসদের টনক নড়ল, এভাবে থাকলে নির্ঘাত মারা পড়বে। তখন যে যার মতো দরজা ভেঙে পালাতে শুরু করলো। যে যার মতো পালিয়ে বাঁচল, শুধু দুজন অলস রয়ে গেল, তারা বেরও হলো না।
এক অলস আরেক অলসকে বলল, গরম হাওয়া ছাড়ে কে, একটু বাতাস কর তো।
দ্বিতীয় অলস বলল, নড়তে পারবো না, তুই কর।
প্রথম অলস বলল, আমি পারলে তোকে বলতাম নাকি।
এমন সময় একটা জ্বলন্ত কাঠ পাশে এসে পড়ল। তা দেখে প্রথম অলস বলল, ঢিল মারে কে দেখো তো।
দ্বিতীয় অলস বলল, তুই দেখ আমি পারবো না।
প্রথম অলস, তুই পারিসটা কি বলতো।
দ্বিতীয় অলস বলল, কেন ঘুমাতে পারি।
প্রথম অলস বলল, তাহলে ঘুমো, আমিও ঘুমাইলাম, পরিবেশটা অনেক সুন্দর।
দ্বিতীয় অলস বলল, ঠিক কইছস, একেবারে মনোরম পরিবেশ।
এ দৃশ্য দেখে রাজা মন্ত্রীকে বলতে লাগলো, ওই দুইজনকে তাড়াতাড়ি বের করো, নইলে কাবাব হয়ে যাবে। এই দুজনই অলসদের সেরা, এদের কোনো কাজ করতে হবে না।
একবার তিন অলস বন্ধু খেতে বসেছিল, কিন্তু খাবারে লবণ কম হয়েছিল। তখন প্রশ্ন উঠল, কে লবণ আনতে যাবে।
তিন বন্ধুর কেউই চেয়ার ছেড়ে উঠতে রাজি হল না। এ সময় এক অলস প্রস্তাব দিল, যে আগে কথা বলবে সেই লবণ আনবে। বাকি দুই বন্ধুই রাজি হয়ে গেল।
সময় যায়, কেউই কথা বলল না। আরো সময় যায়, কেউই কথা বলে না। তিন দিন হয়ে গেল, কেউই আর কথা বলে না। শেষে ক্ষুধার জ্বালায় তারা আধ মরার মতো হয়ে পড়ল।
প্রতিবেশীরা এসে দেখে তাদেরকে মৃত ভেবে শ্মশানে নিয়ে যায় শেষকৃত্য করার জন্য। তিনজনকে চিতায় চড়ানো হলো।
প্রথম অলসের চিতায় যেইমাত্র আগুন দেয়া হবে, সে চেঁচিয়ে ওঠে, আমি মরিনি, আমি জীবিত, আমি জীবিত।
এ সময় পাশের চিতা থেকে বাকি দুই অলস বলে উঠল, যা এবার লবণ নিয়ে আয়।
বন্ধুরা,
অলস ব্যক্তিদের নিয়ে প্রচলিত কয়েকটি গল্প শুনলেন। তোমরা নিশ্চয়ই জানো যে অলস ব্যক্তিরা আজকের কাজ আগামীকালের জন্য রেখে দেয়, কিন্তু এই আগামীকাল আর আসে না। সে কারণে তোমরা নিশ্চয়ই অলসতা পরিহার করে কর্মোদ্যমী হতে চাও, দিনের কাজ দিনই শেষ করে জীবনে সফল হতে চাও, তাহলে আলস্য দূর করতে হবে। আসরের এ পর্যায়ে অলসতা দূর করার কয়েকটি উপায় জানিয়ে দিচ্ছি।
একজন মানুষের একাধিক কাজ করার ইচ্ছা প্রবণতা রয়েছে, এরকম ভাবে কাজ করলে শরীরের অলসতা না আসলেও অনেক সহজে মস্তিষ্ক ক্লান্ত হতে পারে। সেক্ষেত্রে সকল প্রকার কাজগুলো করার ক্ষেত্রে আগ্রহ পুরোপুরিভাবে হারিয়ে যায়, এতে আরও বেশি অলসতা সৃষ্টি হয়। তাই একাধিক কাজ না করে একটি করে কাজ শেষ করার পর পরবর্তী যে কাজগুলো থাকবে ঠিক একই রকমে এক এক করে সেই কাজ চালিয়ে যেতে হবে।
যখন কারো কাঁধে বড় কোনো কাজের দায়িত্ব এসে পড়ে, তখন অনেকের মাথায় অলসতা বিরাজ করে। সেজন্য কাজটিকে অবশ্যই ভাগ করে নেওয়ার প্রয়োজন হবে। সেক্ষেত্রে অনেকগুলো ছোট ছোট কাজের মধ্যে দিয়ে সেই বড় কাজটি সহজে সম্পন্ন হবে। এভাবেই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে সহজে করে ফেলা সম্ভব হবে, এতে খুব বেশি পরিশ্রম হবে না।
নিজেকে বোঝানোর জন্য নিজের মনের সাথে কথা বলা প্রয়োজন। নিজেকে ভালোভাবে বোঝানোর ফলে অনেক ভালো কাজ করা যাবে। অলসতা বেড়ে যাওয়ার কারণে যে সমস্ত কাজগুলো পড়ে রয়েছে, সেসব কাজগুলো নিজেকে নিজের মন এবং মস্তিষ্ককে বোঝাতে হবে, নিজের সাথে নিজের কাজের বিষয়ে কথা বলতে হবে।
সারা দিনে বা সপ্তাহে কোন কোন কাজটি করা জরুরি তার একটি তালিকা করে ফেলা যেতে পারে। সেই তালিকা অনুযায়ী কাজগুলো কিছুটা এগিয়ে রাখলে জীবন অনেক সহজ হয়ে যাবে।
যে বিষয়গুলো অলসতা তৈরি করে সেগুলো থেকে দূরে থাকতে হবে। অলস সময়গুলো সঙ্গী হয়ে থাকে স্মার্টফোন, ল্যাপটপ বা টেলিভিশন, এসব থেকে কিছু সময়ের জন্য হলেও দূরে থাকার চেষ্টা করতে হবে।
বন্ধুরা, অলসতা দূর করার কয়েকটি উপায় জানলে, এবার তোমাদের জন্য রয়েছে একটি প্রেরণামূলক গান। গানের কথা লিখেছেন জাকারিয়া আল হুসাইন, সুর করেছেন আবু রায়হান, আর গিয়েছে শিশুশিল্পী সোরাইয়া আক্তার সাইফা।
জানতে কি চাও বিশ্বটা কি, পড়তে হবে খুব, দিতে হবে পৃথিবীর জ্ঞান সাগরে ডুব, দিতে হবে পৃথিবীর জ্ঞান সাগরে ডুব। জানতে কি চাও বিশ্বটা কি, পড়তে হবে খুব, দিতে হবে পৃথিবীর জ্ঞান সাগরে ডুব, দিতে হবে পৃথিবীর জ্ঞান সাগরে ডুব। ও ও ও ও, এই পৃথিবীর সেরা যারা আজকে ইতিহাস, পড়া লেখাই ছিল তাদের নিত্যদিন শ্বাস, এই পৃথিবীর সেরা যারা আজকে ইতিহাস, পড়া লেখাই ছিল তাদের নিত্যদিন শ্বাস। তোমরাও ঠিক তাদের মতো পড়ো যথারূপ, দিতে হবে পৃথিবীর জ্ঞান সাগরে ডুব, দিতে হবে পৃথিবীর জ্ঞান সাগরে ডুব। জানতে কি চাও বিশ্বটা কি, পড়তে হবে খুব, দিতে হবে পৃথিবীর জ্ঞান সাগরে ডুব, দিতে হবে পৃথিবীর জ্ঞান সাগরে ডুব। তুমি আমি আমরা যারা আজকে নবীন দল, পড়া লেখা হোক আমাদের জ্ঞানার্জনের বল। তুমি আমি আমরা যারা আজকে নবীন দল, পড়া লেখা হোক আমাদের জ্ঞানার্জনের বল।
পড়লে তবে
দিতে হবে এই পৃথিবীর জ্ঞান সাগরে ডুব, দিতে হবে এই পৃথিবীর জ্ঞান সাগরে ডুব, জানতে কি চাও বিশ্বটা কি পড়তে হবে খুব, দিতে হবে এই পৃথিবীর জ্ঞান সাগরে ডুব, দিতে হবে এই পৃথিবীর জ্ঞান সাগরে ডুব, দিতে হবে পৃথিবীর জ্ঞান সাগরে ডুব।
জীবনকে অপরূপ করে গড়ে তোলার জন্য পৃথিবীর জ্ঞান সাগরে ডুব দেওয়ার উপদেশ দেয়া হয়েছে এই গানে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবে, এ কামনায় গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 15 ডিসেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গায়াজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বিএনপি যে নির্যাতন করেছে, আমরা তার প্রতিশোধ নিতে যাইনি, প্রধানমন্ত্রী মানব জমিন। আত্মহত্যা না, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ফারদিনের বাবা কালের কণ্ঠ। বাংলাদেশে ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের পুনর্বাসনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের ইত্তেফাক। ডেইলি স্টার, ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতির অন্দরমহলে সরব কূটনীতি, যুগান্তর। এমসি কলেজে গণধর্ষণ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি নির্দেশ হাইকোর্টের, বাংলাদেশ প্রতিদিন। কলকাতার শিরোনাম। বিয়েতে রাজি নয়, গুজরাটে ঘুরতে গিয়ে প্রেমিকাকে 49 বার কুপিয়ে খুন করল যুবক। আজকাল আসানসোল কাণ্ডে শুভেন্দুকে নিশানা দিলীপের, বঙ্গ বিজেপিতে ফাটল স্পষ্ট, সংবাদ প্রতিদিন। কম্বলকাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআরের সুপ্রিম আবেদন খারিজ, রাজ্য গেল হাইকোর্টে, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ঢাকায় মার্কিন দূতের গাড়ি ঘিরে হট্টগোল, নিরাপত্তা উদ্বেগ, বিষয়টি নিয়ে ঢাকা এবং ওয়াশিংটন থেকে বিবৃতি দেওয়া হয়েছে, ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, তিনি গতকালকে বিএনপির একজন গুম হয়ে যাওয়া নেতার বাসায় গিয়েছিলেন, তার পরিবারের সাথে দেখা করতে, হয়তো বা সান্ত্বনা দিতে, অথবা বিষয়টি নিয়ে আরো বেশি খোঁজ খবর নিতে। তিনি যখন বিএনপি নেতার বাড়িতে যাওয়ার চেষ্টা করেছেন, তখন তার পথ রোধ করার চেষ্টা করেছে বা হই হট্টগোল করার চেষ্টা করেছে, এবং এটা করেছে স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি যে সরকারপন্থী বা সরকার সমর্থক লোকজন। আমেরিকা হচ্ছে খুবই প্রভাবশালী একটি দেশ আন্তর্জাতিক অঙ্গনে। এখন বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কতটা হস্তক্ষেপ আর কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফসল, সেগুলো যদিও আলোচনার দাবি রাখে কিন্তু আমরা এই প্রেক্ষাপটে অন্তত দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে আপত্তি জানানো হচ্ছে। তার মানে মার্কিন রাষ্ট্রদূত বা মার্কিন সরকার যা করছে বাংলাদেশের সরকার বা আওয়ামী লীগ সেটি পছন্দ করছে না, তার মানে হচ্ছে একটা টানা পড়ে যাচ্ছে। আওয়ামী লীগের অভিযোগ হচ্ছে যে আমেরিকা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিতে চায়, তার মানে বাংলাদেশের ক্ষমতার পালা বদল আনতে চায়। ব্যাপারটা এরকম, সরকারে থাকার কারণে যে সমস্ত ক্ষমতা চর্চা করার সুযোগ আছে সেই ক্ষমতা চর্চা করে বিরোধী দলকে একেবারে রাজনীতি শূন্য করে ফেলা যদি চেষ্টা করে কেউ, তাহলে বিশ্বের বিভিন্ন দেশ এদেরকে দাতা দেশ বলা হয় আমাদের দেশের পক্ষ থেকে। এই দাতা দেশদেরকে যখন আমরা মাথায় তুলেছি তখন তো তাদের খবরদারি সইতেই হবে, ব্যাপারটা এইরকম হয়ে চলে। যদিও আমি বারবার বলছি যে মার্কিন হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য না, কিন্তু আমরাই তো তাদেরকে দাতা বানিয়েছি, সেক্ষেত্রে তারা এখন হস্তক্ষেপ করবে এটা স্বাভাবিক ব্যাপার। অনেকটা
নারীর অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা থেকে ইরানের সদস্যপদ বাতিল করা হয়েছে, কতটা যৌক্তিক এই পদক্ষেপ?
জি, ইরানে নারীর অধিকার কতটুকু আছে আর আমেরিকায় নারীর অধিকার কতটুকু আছে তা যদি বাস্তব ময়দানে নেমে সরে জমিনে নেমে যদি জরিপ করা হয় বা খতিয়ে দেখা হয় তাহলে আমার বিশ্বাস যে আকাশ আর পাতাল ব্যবধান হবে। ইরানে যে নারীরা পর্দা করে হিজাব পরে এটাকে তারা বিরাট মানবাধিকার লঙ্ঘন মনে করে, অথচ পাশ্চাত্যে বা আমেরিকায় হিজাব না পরে শর্ট ড্রেসে স্বল্প বসনে নারীদেরকে যে কত নির্যাতনের মুখে পড়তে হয়, কত রকমের মানবাধিকার লঙ্ঘনের মুখে পড়তে হয় তার তো লেখা যোগা নেই। বিশেষ করে কৃষ্ণাঙ্গ নারী যারা তারা তো আরো বেশি বিপদগ্রস্ত, তারা আরো বেশি সমস্যার মুখে পড়ে। এবং যে মার্কিন রাষ্ট্রদূত থমাস লিন্ডা গ্রিনফিল্ড যিনি প্রস্তাব উত্থাপন করেছেন ইরানের বিরুদ্ধে, তিনি নিজে একজন কৃষ্ণাঙ্গ নারী, তিনি নিজে খুব ভালো করে জানেন যে এই 2020 সালের মতো একবিংশ শতাব্দীতে এসে কতটা লড়াই করতে হচ্ছে আমেরিকার কৃষ্ণাঙ্গ মানুষদের, কালো মানুষদেরকে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য। আমেরিকা যে নারীর অধিকারের কথা বলে এই যে ইরানের বিরুদ্ধে ভোটাভুটি করলো, যে ইরানি নারীদেরকে এত অধিকার দেওয়ার জন্য চেঁচামেচি করছে সেই ইরানি নারীদের উপরেই তো নিষেধাজ্ঞা দেয়, তাহলে নারীর অধিকার তারা কিভাবে রক্ষা করলো?
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দুর শিব চর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত 3, জখম কমপক্ষে 7 জন। গণশক্তি, সংবাদ, প্রতিদিন, আনন্দবাজার সহ সব পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে। কম্বল পাওয়া যাবে না এই আশঙ্কায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ওই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। সংবাদ প্রতিদিনের অন্য এক খবরে লেখা হয়েছে, আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী কর্মসূচিতে প্রাণহানির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এ ঘটনায় দায়ী কে তা নিয়ে চলছে কাদা ছোঁড়া ছুড়ি। এবার আসানসোলের দুর্ঘটনার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজেশ শেখর মান্থারকে দায়ী করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এছাড়া এখনও শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারির দাবিতে 71টা রাজ্যের শাসক দল। আরও লেখা হয়েছে, আসানসোল কাণ্ডে শুভেন্দুকে নিশানা দিলীপের, বঙ্গ বিজেপিতে ফাটল স্পষ্ট। মমতার পাহাড় সফরে অশনি সংকেত দেখছেন মোদি সাহারা। ত্রিপুরা ও অসমের পর মেঘালয়ে তৃণমূল শক্ত জমি তৈরি করলে সেভেন সিস্টার রাজ্যগুলিতে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বিজেপিকে। তাই মমতা অভিষেকের সফর শেষ হতে না হতেই ময়দানে নেমেছে গেরুয়া শিবিরও। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় শিলং ছাড়ার পরই বিজেপিতে যোগ দিয়েছেন মেঘালয়ের 4 বিধায়ক। 24-এর মহারণের আগে পাহাড়ের আবেগকে হাতিয়ার করে ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের মেঘালয় সফরে ব্যাপক সাড়া পেয়েছেন তৃণমূল সুপ্রিমো। এই পরিস্থিতি বিজেপির চিন্তা বাড়াচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। বেতন ভাতা বাড়ানোর দাবিতে ব্রিটেন জুড়ে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন হাসপাতাল নার্সরা। আজ সকাল থেকে ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে এই ধর্মঘট চলছে। ব্রিটেনের নার্সদের সংগঠন NHS এর ইতিহাসে এই ধরনের এত বড় ধর্মঘট আর কখনো দেখা যায়নি। তবে স্কটল্যান্ডে এখনও নার্সরা ধর্মঘটের কোনো ঘোষণা দেননি। ব্রিটিশ গণমাধ্যম BBC জানিয়েছে, ধর্মঘট চললেও জীবন রক্ষাকারী সেবা দিয়ে যাবেন নার্সরা। নিউজিল্যান্ড আগামী বছর থেকে প্রায় সম্পূর্ণভাবে সিগারেট ও তামাকজাত পণ্য বেচাকেনা নিষিদ্ধ করছে। এই সংক্রান্ত একটি বিল দেশটির জাতীয় সংসদে পাশ হয়েছে। পার্লামেন্টে পাশ করা বিলের অর্থ হল 2008 সালের পরে জন্মগ্রহণকারী কেউ কখনো সিগারেট বা তামাকজাত দ্রব্য কিনতে পারবেন না। এর মধ্যে দিয়ে প্রতি বছর তামাক কিনতে সক্ষম লোকের সংখ্যা সংকুচিত হবে। বিলটির উত্থাপক স্বাস্থ্যমন্ত্রী আয়েশা বেড়াল বলেছেন, এটি ধূমপান মুক্ত ভবিষ্যতের দিকে একটি পদক্ষেপ। ডাক্তার বেড়াল বলেছেন, হাজার হাজার মানুষ দীর্ঘজীবী হবে, স্বাস্থ্যকর জীবনযাপন করবে এবং স্বাস্থ্যখাতে $320 কোটি খরচ বাঁচবে, কারণ ধূমপানের কারণে সৃষ্ট অসুস্থতার চিকিৎসা করার প্রয়োজন পড়বে না। আমেরিকার জাতিসংঘকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে বুধবারের ভোটাভুটির প্রতিক্রিয়ায় বলেছে ইরান। ইরানের জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার দায়ে গ্রেপ্তার হতে পারেন ইরাকি সাবেক প্রধানমন্ত্রী মুস্তফা কাজেমি। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন আবার নাকচ। জামিন পেলে মামলার তদন্ত বিঘ্নিত হওয়ার সংখ্যা। এবং ভারতের বিহারে বিষাদ মদ পানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43, নতুন করে মারা গেছে আরও 10 জন। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে। এবং আজ বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 নৈশ অধিবেশন শুনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ।